দানিয়েলের বই সংখ্যা ১৭৬।
ঈশ্বরীয় প্রকাশ ও চূড়ান্ত জাগরণ।
দানিয়েলের দর্শন থেকে অন্তর্দৃষ্টি।
দানিয়েলের দশম অধ্যায়ে গাব্রিয়েল ঈশ্বরের শেষ দিনের জনগণের কাছে দানিয়েলের পুস্তকের সম্পূর্ণ ব্যাখ্যা উপস্থাপনের কাজ সম্পন্ন করছেন।
দানিয়েল ঈশ্বরের শেষ দিনের জনগণের প্রতিনিধিত্ব করেন, যাদেরকে প্রকাশিত বাক্য পুস্তকে ১৪৪,০০০ বলা হয়েছে। সে অনুসারে ১৪৪,০০০ জেগে উঠে উপলব্ধি করে যে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, যেমন নবম অধ্যায়ে দানিয়েলের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। তারা এও সেই বোধে জেগে ওঠে যে যে মহাপরীক্ষা তাদের চিরন্তন পরিণতি নির্ধারণ করে তা হল পশুর প্রতিমার পরীক্ষা, যা তাদের সিলমোহর পাওয়ার আগে এবং যুক্তরাষ্ট্রে রবিবারের আইন প্রণয়নের সময় পরীক্ষাকাল সমাপ্ত হওয়ার আগে ঘটে। তারা ২০২০ সালের ১৮ জুলাই যে হতাশার সম্মুখীন হয়েছিল তার জন্য শোক করছে এবং সে অবস্থায় তাদেরকে অতি পবিত্র স্থানে খ্রিস্টের একটি দর্শন দেওয়া হয়, যেমন ষষ্ঠ অধ্যায়ে যিশাইয়ার মাধ্যমে উপস্থাপিত হয়েছে।
সেই দর্শনটি যা দানিয়েল ও যিশাইয়ার বর্ণনায় দেখা যায় তাদেরকে মহিমার প্রভুর সামনে নিজেদের দূষিত অবস্থা দেখতে দেয় এবং উভয়েই ধুলায় পড়ে বিনীত হয়ে যায়। এরপর যিশাইয়া শোনেন ঈশ্বর তার লোকদের কাছে কাকে পাঠাবেন এই প্রশ্ন, আর যিশাইয়া স্বেচ্ছায় এগিয়ে আসেন, কিন্তু প্রথমে তাকে শুদ্ধ করা হয়।
তখন আমি বললাম, হায় আমার সর্বনাশ, কারণ আমি ধ্বংসপ্রাপ্ত, কারণ আমি অশুচি ওষ্ঠের মানুষ এবং আমি অশুচি ওষ্ঠবিশিষ্ট লোকদের মধ্যে বাস করি, কারণ আমার চোখ রাজাকে, সেনাবাহিনীর প্রভুকে দেখেছে। তখন সেরাফদের একজন আমার দিকে উড়ে এল, তার হাতে জ্বলন্ত অঙ্গার ছিল যা সে বেদি থেকে চিমটা দিয়ে নিয়ে এসেছিল, আর সে তা আমার মুখে স্পর্শ করে বলল, দেখ এটি তোমার ওষ্ঠকে স্পর্শ করেছে, তোমার অপরাধ দূর হয়েছে আর তোমার পাপ পরিশুদ্ধ হয়েছে। আবার আমি প্রভুর কণ্ঠ শুনলাম, তিনি বলছেন, কাকে আমি পাঠাব এবং আমাদের পক্ষে কে যাবে? তখন আমি বললাম, আমি এখানে, আমাকে পাঠান। যিশাই ছেবিশুদ্দিক সানের শক্য বল।
বেদি থেকে নেওয়া অঙ্গার দিয়ে ঈশাইয়া শুদ্ধ হয়েছিলেন আর দানিয়েল শুদ্ধ হয়েছিলেন আয়নার মতো রূপান্তর সৃষ্টিকারী সেই দর্শন দেখে, যা দর্শককে সে যা দেখে তার প্রতিমূর্তিতে রূপান্তরিত করে। ঈশাইয়াকে বলা হয় বার্তাটি এমন এক জাতির কাছে পৌঁছে দিতে যারা শুনেও শোনে না, দেখেও দেখে না।
তিনি বললেন, যাও
এই জাতিকে বলো, তোমরা শুনেও বোঝো না, দেখেও অনুধাবন করো না, এই জাতির হৃদয়কে স্থূল করো, তাদের কান ভারী করো, তাদের চোখ বন্ধ করো, যেন তারা চোখ দিয়ে না দেখে, কান দিয়ে না শোনে, হৃদয় দিয়ে না বোঝে এবং ফিরে না আসে ও আরোগ্য না পায়। ঈশাইয়া ৬:৯-১০।
ঈশাইয়া জানতে চান যারা বোঝে এবং উপলব্ধি করে না এমন লোকদের সঙ্গে তাকে কতকাল মেলামেশা করতে হবে, তাই তিনি আর কতকাল এই প্রশ্নটি করে।
তখন আমি বললাম, প্রভু
কতকাল? তিনি উত্তর দিলেন, যতক্ষণ না শহরসমূহ বাসিন্দাহীন হয়ে উজাড় হয়ে পড়ে, ঘরবাড়ি মানুষবিহীন থাকে এবং দেশ সম্পূর্ণরূপে বিরান হয়ে যায় এবং প্রভু মানুষদের বহুদূরে সরিয়ে দেন আর দেশের মাঝে এক মহাপরিত্যাগ ঘটে। ঈশাইয়া ৬:১২।
শেষ দিনগুলিতে বাইবেলের ভবিষ্যৎবাণীর বিষয় যে ভূমি তা হল যুক্তরাষ্ট্র, যা রবিবারের আইনের জাতীয় ধর্মত্যাগের ফলে জাতীয় সর্বনাশ নেমে এলে সম্পূর্ণরূপে উজাড় হয়ে যায়। দানিয়েল ১১ অধ্যায়ের ৪১ নম্বর পদটি একই অধ্যায়ের ১৬ নম্বর পদের দ্বারা আদর্শরূপে চিত্রিত হয়েছে। ৪১ নম্বর পদে দেশের মাঝখানে মহাত্যাগকে অনেকের উৎখাত হওয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঈশাইয়ার বার্তা, যার উল্লেখ করেছিলেন যিশু যখন তিনি তার পার্থিব জীবনে তর্কবাগিশ ইহুদিদের সম্বোধন করেছিলেন, তা নির্দেশ করে যে যখন কোনো প্রাক্তন চুক্তিবদ্ধ জনগণকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে তখন তাদের কান ও চোখ থাকলেও তারা বোঝে না বা উপলব্ধি করে না। ঈশাইয়ার সেই বার্তা লাউদিকীয় অ্যাডভেন্টবাদের প্রতি চূড়ান্ত আহ্বানকে প্রতিনিধিত্ব করে, যা রবিবারের আইনে এসে শেষ হয়, যেখানে লাউদিকীয় অ্যাডভেন্টবাদকে প্রভুর মুখ থেকে উগড়ে ফেলা হয়।
সে মহিমান্বিত দেশেও প্রবেশ করবে এবং অনেক দেশ পরাভূত হবে, কিন্তু এরা তার হাত থেকে রক্ষা পাবে, অর্থাৎ এদোম, মোয়াব এবং আম্মন সন্তানদের প্রধান অংশ। দানিয়েল ১১:৩১।
লাউদিকিয়ার প্রতি চূড়ান্ত আহ্বান উপস্থাপনের দায়িত্ব যিশাইয়া ও দানিয়েলকে দেওয়া হয়েছে এবং দশম অধ্যায়ে দানিয়েলকে তৃতীয়বার স্পর্শ করা হলে তিনি এই কাজের জন্য শক্তি লাভ করেন।
তখন আবার একজন,
যার রূপ মানুষের মতো, এসে আমাকে স্পর্শ করলেন এবং আমাকে শক্তি দিলেন এবং বললেন, হে অত্যন্ত প্রিয় পুরুষ, ভয় করো না, তোমার প্রতি শান্তি হোক, বলবান হ, হ্যাঁ বলবান হ। তিনি আমার সঙ্গে কথা বলার পর আমি শক্তি পেলাম এবং বললাম, আমার প্রভু কথা বলুন, কারণ আপনি আমাকে শক্তি দিয়েছেন। দানিয়েল ১০:১৮-১৯।
অধ্যায় ১০-এ মিখায়েল অবতীর্ণ হলে দানিয়েল যে বার্তাটি বুঝতে পেরেছিলেন তা দেওয়ার জন্য তাকে শক্তি দেওয়া হয়েছিল। ইশাইয়াকে জানানো হয়েছিল যে রবিবারের আইন পর্যন্ত তাকে বার্তা দিতে হবে। রবিবারের আইনের সময় একটি অবশিষ্ট দল প্রতিষ্ঠিত হবে।
তখন আমি বললাম, প্রভু কতদিন?
তিনি উত্তর দিলেন, যতক্ষণ না নগরীগুলো বাসিন্দু শূন্য হয়ে উজাড় হয়ে যায়, ঘরবাড়ি মানুষ শূন্য থাকে, আর দেশ সম্পূর্ণ বিরান হয়ে যায়, এবং প্রভু মানুষদের বহুদূরে সরিয়ে দেন, আর দেশের মাঝখানে মহাপরিত্যাগ ঘটে, তবুও সেখানে এক দশমাংশ থাকবে এবং তা ফিরে আসবে, কিন্তু তাও গ্রাসিত হবে, যেমন পিস্তাক গাছ ও বলুদ গাছ, যখন তারা পাতা ঝরায় তবু তাদের মধ্যে সত্তা থেকে যায়, তেমনি পবিত্র বীজই হবে তার সত্তা। যিশাই ৬:৭১।
যখন দেশের মধ্যভাগে এক মহাপরিত্যাগ রবিবারের আইনের সময় হবে, তখন একটি দশমাংশ প্রকাশ পাবে, যার সারবস্তু হল পবিত্র বীজ। দশমাংশ হিসেবে অনুদিত হিব্রু শব্দটির ধাতু হল দশমাংশ দান। রবিবারের আইনের সময় প্রভুর ফিরে আসা একটি দশমাংশ থাকবে।
আর ভূমির সমস্ত দশমাংশ,
ভূমির বীজ হোক বা বৃক্ষের ফল, প্রভুর, তা প্রভুর কাছে পবিত্র। আর যদি কেউ নিজের দশমাংশের কিছু ছাড়িয়ে নিতে চায়, তবে সে তাতে আরও পাঁচ ভাগের এক ভাগ যোগ করবে। আর গরুর পাল বা ভেড়া ছাগলের পালের দশমাংশ সম্পর্কে লাঠির নিচ দিয়ে যে যা যায়, তাদের মধ্যে দশমটি প্রভুর কাছে পবিত্র হবে। লেবীয় পুস্তক ২৩:৩২-৩২।
আয় এর দশমাংশই প্রভুর জন্য পবিত্র এবং তা প্রভুর অংশ,
কারণ প্রভুর অংশ তার লোকেরা,
যাকব তার উত্তরাধিকারের ভাগ। ব্যবস্থা বিবরণী ৪:৯।
রবিবারের আইন জারির আগে যারা ফিরে এসেছে তারাই জিরমিয়া কর্তৃক প্রতিনিধিত্বপ্রাপ্ত সেই সব লোক যারা প্রথম হতাশা সয়েছে, যাদের প্রভু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা যদি ফিরে আসে তবে তারা প্রভুর মুখ অর্থাৎ তার মুখপাত্র হবে।
তোমার বাক্যগুলি আমি পেয়েছিলাম
আর আমি সেগুলো খেয়েছি, আর তোমার বাক্য আমার হৃদয়ের আনন্দ ও উল্লাস হয়েছে, কারণ হে সেনাবাহিনীর সদাপ্রভু ঈশ্বর, আমি তোমার নামে ডাকা হয়েছি। আমি বিদ্রূপকারীদের সমাবেশে বসিনি, আনন্দও করিনি, তোমার হাতের কারণে আমি একা বসেছিলাম, কারণ তুমি আমাকে ক্ষোভে পূর্ণ করেছ। আমার যন্ত্রণা কেন চিরস্থায়ী আর আমার ক্ষত কেন অনারোগ্য, যা আরোগ্য হতে অস্বীকার করে? তুমি কি একেবারে আমার কাছে মিথ্যাবাদীর মতো হবে আর শুকিয়ে যাওয়া জলধারার মতো? অতএব সদাপ্রভু এভাবে বলেন, তুমি যদি ফিরো আমি তোমাকে আবার ফিরিয়ে আনব, আর তুমি আমার সামনে দাঁড়াবে, আর যদি তুমি নিচের মধ্য থেকে মূল্যবানকে বের করে আনো তবে তুমি আমার মুখের মতো হবে। তারা যেন তোমার কাছে ফিরে আসে, কিন্তু তুমি তাদের কাছে ফিরে যেও না, আর আমি তোমাকে এই লোকদের বিরুদ্ধে এক অভেদ্য পিতলের প্রাচীর করব। তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তোমার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না, কারণ আমি তোমার সঙ্গে আছি তোমাকে রক্ষা ও উদ্ধার করতে, সদাপ্রভু বলেন। আর আমি তোমাকে দুষ্টদের হাত থেকে উদ্ধার করব এবং ভয়ঙ্করদের হাত থেকে মুক্ত করব। জিরমিয়া ১৫:৯-১১।
ঈশাইয়ার সাক্ষ্যে যে অবশিষ্টাংশ বা দশমাংশ প্রত্যাবর্তন করে তাদের ভক্ষিত হওয়ার কথা ছিল, কারণ তাদেরকে ঈশ্বরের বার্তা প্রদান করা হয়েছিল এবং তার বাক্য ভক্ষণীয় হওয়ারই কথা ছিল। তারা ছিল সেই সকল যারা ঈশ্বরের মুখপাত্র হবে, এবং এইভাবে তারা ঈশ্বরের সেই বাক্য উপস্থিত করবে যা পরিত্রাণ অন্বেষণকারীদের দ্বারা ভক্ষিত হওয়ার কথা ছিল। জিরমিয়া উপহাসকারীদের সভায় বসেননি, কারণ দানিয়েলের ক্ষেত্রেও যেমন হয়েছিল, তিনি যখন দর্শন দেখলেন তখন উপহাসকারীদের সভা পলায়ন করল। জিরমিয়া ভেবেছিলেন ঈশ্বর তার কাছে মিথ্যা বলেছেন, কারণ ঈশ্বরের হাত মিলারীয় ইতিহাসে ১৯ এপ্রিল ১৮৬৪ এর প্রথম নিরাশা এবং অন্তিমকালে ১৮ জুলাই ২০২০ এর প্রথম নিরাশাকে অনুমোদন করেছিল। জিরমিয়ের প্রতি প্রতিশ্রুতি ছিল যে তিনি যদি প্রত্যাবর্তন করেন এবং ঈশাইয়ার উক্ত অংশে দশমাংশ প্রত্যাবর্তন করে,
যদি জিরমিয়া রিটার্নস করেন তবে তিনি ঈশাইয়ার টেন্থের অংশ,
যা পবিত্র এবং প্রভুর অংশ, যার সাবস্টেন্স তাদের মধ্যেই আছে। হিব্রুতে সাবস্টেন্স শব্দের অর্থ পিলার এবং পিলার হিসেবে গড়ে তোলা, এই প্রতিশ্রুতিটি ফিলাডেলফিয়ার লোকদের দেওয়া হয়েছে।
যে জয়ী হবে
তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে একটি স্তম্ভ করব এবং সে আর কখনো বাইরে যাবে না, আর আমি তার ওপর আমার ঈশ্বরের নাম এবং আমার ঈশ্বরের নগরের নাম লিখব, যা নূতন জিরুসালেম, যা স্বর্গ হতে আমার ঈশ্বরের কাছ থেকে নেমে আসে, এবং আমি তার ওপর আমার নতুন নাম লিখব, যার কান আছে সে যেন শুনে আত্মামণ্ডলীসমূহকে যা বলেন। প্রকাশিত বাক্য 3:12-13।
স্তম্ভ অর্থাৎ তাদের সত্তা ঐশ্বরিকত্ব ও মানবত্বের সংযুক্তিকে নির্দেশ করে, কেননা খ্রিস্টই সেই স্তম্ভ যিনি মন্দিরকে সমর্থন করেন।
এই নৈরাশ্যের অবস্থায় আমি এমন একটি স্বপ্ন দেখলাম যা আমার মনে গভীর ছাপ ফেলল। আমি দেখলাম একটি মন্দির যেখানে অনেক মানুষ দলে দলে ছুটে আসছিল। কেবল যারা সেই মন্দিরে আশ্রয় নিত, সময়ের পরিসমাপ্তি ঘটলে তারাই রক্ষা পেত। যারা বাইরে থাকত তারা সবাই চিরতরে হারিয়ে যেত। বাইরে থাকা অসংখ্য লোক যারা বিভিন্ন পথে তাদের কাজকর্মে ব্যস্ত ছিল, মন্দিরে প্রবেশকারীদের বিদ্রূপ ও উপহাস করছিল এবং বলছিল যে নিরাপত্তার এই পরিকল্পনা কেবল একটি কুটিল প্রতারণা, প্রকৃতপক্ষে এড়িয়ে চলার মতো কোনো বিপদই নেই। তারা এমনকি কাউকে কাউকে ধরে টেনে আটকে রাখছিল যাতে তারা দ্রুত প্রাচীরের ভেতরে ঢুকতে না পারে। বিদ্রূপের ভয়ে আমি ভাবলাম অপেক্ষা করাই শ্রেয়, যতক্ষণ না ভিড় ছত্রভঙ্গ হয় অথবা যতক্ষণ না আমি তাদের অগোচরে ভিতরে ঢুকতে পারি। কিন্তু ভিড় কমার বদলে বেড়েই চলল, আর দেরি হয়ে যাবে এই আশঙ্কায় আমি তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে ভিড় ঠেলে এগিয়ে গেলাম। মন্দিরে পৌঁছানোর উদ্বেগে আমাকে ঘিরে থাকা ভিড় আমি খেয়ালও করিনি, পরোয়াও করিনি। ভবনে প্রবেশ করতেই দেখলাম বিশাল মন্দিরটি এক বিরাট স্তম্ভের ওপর ভর করে দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে বাধা রয়েছে একটি মেষ শাবক, সম্পূর্ণ ছিন্ন ভিন্ন ও রক্তাক্ত। আমরা যারা উপস্থিত ছিলাম যেন জানতাম যে এই মেষ শাবক আমাদেরই কারণে ছিন্ন ভিন্ন ও ক্ষতবিক্ষত হয়েছে। যারা মন্দিরে প্রবেশ করত সবাইকে তার সামনে এসে নিজের পাপ স্বীকার করতে হতো। মেষ শাবকের ঠিক সামনে ছিল উঁচু আসন যার ওপর বসেছিল একদল লোক যারা খুব আনন্দিত দেখাচ্ছিল। তাদের মুখমণ্ডলে যেন স্বর্গের আলো দীপ্যমান ছিল, আর তারা ঈশ্বরের স্তব করছিল এবং আনন্দ ভরা কৃতজ্ঞতার গান গাইছিল যা স্বর্গদূতদের সঙ্গীতের মতো শোনাত। এরাই তারা যারা মেষ শাবকের সামনে এসে নিজের পাপ স্বীকার করেছিল, ক্ষমা পেয়েছিল এবং এখন কোনো আনন্দঘন ঘটনার আনন্দময় প্রত্যাশায় অপেক্ষা করছিল। আমি ভবনে প্রবেশ করার পরও এক ধরনের ভয় আমাকে গ্রাস করল, আর এমন এক লজ্জাবোধ যে আমাকে এই লোকদের সামনে নিজেকে বিনীত করতে হবে। তবু আমি যেন এগোতে বাধ্য হলাম, আর ধীরে ধীরে স্তম্ভটির চারপাশ ঘুরে মেষ শাবকের মুখোমুখি হতে এগোচ্ছিলাম। এমন সময় তুর্য বেজে উঠল, মন্দির কেঁপে উঠল, সমবেত সন্তদের কাছ থেকে বিজয় ধ্বনি উঠল, এক ভয়াবহ দীপ্তি ভবনটিকে আলোকিত করল, তারপর সবকিছু তীব্র অন্ধকারে ঢেকে গেল। আনন্দিত লোকেরা সেই দীপ্তির সঙ্গে সঙ্গে সবাই অদৃশ্য হয়ে গেল, আর আমি রাত্রে নীরব আতঙ্কে একা রয়ে গেলাম। আমি মানসিক যন্ত্রণায় জেগে উঠলাম এবং নিজেকে প্রায় বোঝাতে পারছিলাম না যে আমি স্বপ্ন দেখছিলাম। আমার মনে হল আমার সর্বনাশ নির্ধারিত হয়ে গেছে, প্রভুর আত্মা আমাকে ত্যাগ করেছেন, আর কখনো ফিরবেন না। টেস্টিমোনিজ খণ্ড 1:33।
যে দশমাংশ ফিরে আসে তার মধ্যে যে সারবস্তু আছে সেটিই হল সেই স্তম্ভ যা মন্দিরকে ধারণ করে। ড্যানিয়েল স্তম্ভের ওপর ঝুলিয়ে দেওয়া মেষ শাবকের কারণমূলক দর্শন দেখেছিলেন এবং সেই মেষ শাবকই ছিল স্তম্ভ। যখন ড্যানিয়েল সেই মহাদর্শনটি দেখলেন তিনি স্তম্ভের প্রতিমূর্তিতে রূপান্তরিত হলেন। তেমনি আইজায়ার দশমাংশের মধ্যেও সারবস্তু স্তম্ভ আছে এবং সেই সারবস্তুটি মন্দিরে প্রবেশ করতে ইচ্ছুক সকলে খেতে হবে। যারা মন্দিরে প্রবেশ করে এবং সেই সারবস্তু খায় তারা হল ঈশ্বরের অন্ন পাল। দেশে যখন মহাপরিত্যাগ ঘটে রবিবারের আইনের সময় উত্তোলিত ধ্বজার বার্তায় তারা সাড়া দেয়। যে পবিত্র বীজ অর্থাৎ আইজায়ারর সারবস্তু তা হল সেই মেষ শাবক যিনি পৃথিবীর পত্তনকাল হতেই বদ্ধ।
যে দশমাংশ ফিরে আসবে তারা দুর্জনের হাত থেকে উদ্ধার পাবে যখন রবিবারের আইনের সময় ফিলাডেলফিয়া ও লাওদিকিয়ার মধ্যে বিচ্ছেদ চিরকালের জন্য নির্ধারিত হয়ে যাবে, এবং তখন অনেকে পরাভূত হবে। যারা পরাভূত হবে তাদের বোঝে না এমন দুষ্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ওই ফিরে আসা দশমাংশকেও ভয়ঙ্করের হাত থেকে উদ্ধার করা হবে, কারণ তারা পশুর চিহ্ন গ্রহণ করবে না।
সদাপ্রভু ঈশ্বর এই কথা বলেন, আমি বাবিলনের রাজা নেবুকদ্রেসারের হাতে মিশরের জনসমাগমকে থামিয়ে দেব। তিনি এবং তার সঙ্গে থাকা তার লোকেরা, যারা জাতিদের মধ্যে ভয়ঙ্কর, দেশ ধ্বংস করতে আনা হবে। তারা মিশরের বিরুদ্ধে তাদের তলোয়ার টানবে এবং নিহতদের দিয়ে দেশটিকে ভরে দেবে, আর আমি নদীগুলো শুকিয়ে দেব এবং দেশটিকে দুষ্টদের হাতে বিক্রি করে দেব, এবং আমি বিদেশীদের হাত দিয়ে দেশটিকে এবং তাতে যা কিছু আছে উজাড় করে দেব। আমি সদাপ্রভু এই কথা বলেছি। ইশাইয়ে 30:10।
জাতিসমূহের ভয়ঙ্কর হল উত্তর দেশের রাজার প্রক্সি সৈন্যবাহিনী। রবিবার আইনের সময় যে পতাকা উত্তোলিত হয়, তারা মূর্খ অর্থাৎ দুষ্ট কুমারীদের হাত থেকে উদ্ধার প্রাপ্ত হয়, এবং একই সঙ্গে জাতিসমূহের ভয়ঙ্করের হাত থেকেও উদ্ধার প্রাপ্ত হয়। এখানে আমরা যে বিষয়টি আলোচনা করছি তা হল জিসাইয় এবং দানিয়েল এবং জিরোমিয় এবং জিহিসকেল এবং জোহন, এরা সকলেই 18 জুলাই 2020-এর নিরাশা থেকে প্রত্যাবর্তনকারী 144,000-এর পুনরুত্থান ও ক্ষমতা প্রাপ্তির প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়েছেন। দানিয়েলের শেষ দর্শনে হিদ্দেকেল নদীর তীরে প্রদত্ত সেই দর্শনে দানিয়েলকে ঈশ্বরের ভাববাণীমূলক বাক্যের অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় দর্শনই বোঝানো হয়, এবং সেই বার্তা উপস্থাপন করার জন্য তিনি শক্তিপ্রাপ্ত হন।
দশম পদে মস্তক অথবা দুর্গের ভবিষ্যৎবাণীমূলক সংজ্ঞার সঙ্গে অভ্যন্তরীণ ও বহিরাগত বার্তাটি একত্রে উপস্থাপিত হয়েছে, যা বর্তমানে পুতিন কর্তৃক পরিচালিত ইউক্রেন যুদ্ধকে শনাক্ত করে। মস্তককে শনাক্ত করার সেই চাবিকাঠিটির একটি অভ্যন্তরীণ ও বহিরাগত প্রয়োগ রয়েছে, এবং সেই যুদ্ধের সূচনা সেই সময় পর্বকে চিহ্নিত করে যখন উভয় মস্তকই ভবিষ্যৎবাণীর বিষয় হয়ে ওঠে। রাশিয়া হিসেবে দুর্গ বা মস্তক দ্বিতীয় প্রতিনিধিত্বমূলক যুদ্ধকে শনাক্ত করে, যা তৃতীয় প্রতিনিধিত্বমূলক যুদ্ধের দিকে পরিচালিত করে, আর তা 15তম পদে পানিউমের যুদ্ধ দ্বারা প্রতিরূপায়িত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাকে চিহ্নিত করে।
ষোড়শ পদটি রবিবারের আইনকে নির্দেশ করে, অতএব 2014 সাল থেকে যখন ইউক্রেনীয় যুদ্ধ শুরু হয়েছিল, যেমনটি 11 ও 12 পদে উপস্থাপিত হয়েছে, রবিবারের আইন পর্যন্ত ঈশ্বরের লোকদের উপর মোহর লাগানোর সঙ্গে সংশ্লিষ্ট চূড়ান্ত কাজ সম্পন্ন হয়। দানিয়েল পুস্তকের 11 অধ্যায়ে গ্যাব্রিয়েলের ব্যাখ্যা সেই বার্তাকে উপস্থাপন করে যা ঈশ্বরের লোকদের পবিত্র করে, অর্থাৎ তাদের মোহরিত করে। ওই সত্যটি উপেক্ষা করা মানেই সবকিছুই হারানো। যে ভবিষ্যৎবাণীর মোহর খোলা হয়, যাকে প্রকাশিত বাক্য পুস্তকে যীশুখ্রিস্টের প্রকাশ বলা হয়েছে, এবং যাকে সেই পুস্তকে কৃপাকালের সমাপ্তির ঠিক আগে মোহর খোলা হবে বলে চিহ্নিত করা হয়েছে, তা দানিয়েল পুস্তকের একটি নির্দিষ্ট অংশ।
আর তিনি আমাকে বলিলেন, এই পুস্তকের ভাববাণীর বাণী সকল মোহর করিও না, কারণ সময় সন্নিকট। যে অন্যায়কারী সে আরও অন্যায় করুক, আর যে অপবিত্র সে আরও অপবিত্র হউক, আর যে ধার্মিক সে আরও ধার্মিক হউক, আর যে পবিত্র সে আরও পবিত্র হউক। প্রকাশিত বাক্য 22:10-11।
অন্তিম দিনে একটি নির্দিষ্ট সময় আছে যখন চূড়ান্ত ভবিষ্যৎবাণী উন্মুক্ত করা হয়, কারণ পদে বলা হয়েছে দ্য টাইম ইজ অ্যাট হ্যান্ড। প্রকাশিত বাক্যের শেষ অধ্যায় অবস্থিত ঠিক সেই অভিব্যক্তিটি প্রথম অধ্যায়েও পাওয়া যায়।
যীশুখ্রিস্টের প্রকাশ যা ঈশ্বর তাহাকে দিয়াছিলেন, যেন তিনি তাহার দাসগণকে সেই সকল বিষয় দেখান যাহা শীঘ্রই ঘটিতে হইবে, এবং তিনি তাহার স্বর্গদূতের দ্বারা তাহা প্রেরণ করিয়া তাহার দাস জোহনের নিকট সংকেতের মাধ্যমে প্রকাশ করিলেন। জোহন ঈশ্বরের বাক্যের এবং যীশুখ্রিস্টের সাক্ষ্যের, এবং তিনি যাহা কিছু দেখিয়াছেন সেই সমস্ত বিষয়ের সাক্ষ্য প্রদান করিয়াছেন। ধন্য তিনি যিনি পাঠ করেন, এবং ধন্য তাহারা যাহারা এই ভবিষ্যৎবাণীর বাক্যসমূহ শ্রবণ করে এবং তাহার মধ্যে যাহা লিখিত আছে তাহা পালন করে, কারণ সময় সন্নিকটে। প্রকাশিত বাক্য 1:2-3।
220 এবং সেই জন্য 22 দেবত্বের সঙ্গে মানবত্বের সংযুক্তির প্রতীক, এবং তৃতীয় দূতের চূড়ান্ত কার্য যা 144,000-এর সিলমোহর প্রদান, 10 কুমারীর দৃষ্টান্তের ভবিষ্যৎবাণীমূলক প্রেক্ষাপটের মধ্যেই সম্পন্ন হয়। অন্তিম দিনের জ্ঞানী কুমারীরা 18 জুলাই 2020 এ তাদের প্রথম নিরাশার অভিজ্ঞতা লাভ করেছিল, এবং তারা প্রকাশিত বাক্য 11 অধ্যায়ের পথের মধ্যে
মৃত অস্থির ন্যায় ছড়িয়ে ছিটিয়েছিল 2023 সালের জুলাই পর্যন্ত। 2001 সালে সিলমোহর প্রদানের প্রক্রিয়া শুরু হওয়ার 22 বছর পরে, তখন সময় সন্নিকট ছিল এবং তখন প্রভু এক অরণ্যে ঘোষণাকারী কণ্ঠ উত্থিত করলেন, যিনি গাব্রিয়েলের নিকট হইতে বার্তাটি গ্রহণ করেছিলেন। গাব্রিয়েল তা খ্রিস্টের নিকট হইতে গ্রহণ করেছিলেন, আর খ্রিস্ট তা পিতার নিকট হইতে গ্রহণ করেছিলেন।
তারপর সেই কণ্ঠস্বর গির্জাগুলোর কাছে বার্তাটি পাঠাতে শুরু করল, এবং এটি এমন ইলেকট্রনিক মাধ্যমে পাঠানো হয়েছে যাতে তা পড়া বা শোনা যায়। বর্তমানে এটি 60টিরও বেশি ভাষায় উপলব্ধ। যে ভবিষ্যৎবাণীর অংশটির সিল খোলা হয়েছিল, অর্থাৎ সেই বার্তাটি, তা দানিয়েলের পুস্তকে পাওয়া যায়।
যে গ্রন্থটি সিলমোহর করা হয়েছিল তা প্রকাশিত বাক্য নয়, বরং শেষ দিনগুলির সঙ্গে সম্পর্কিত দানিয়েলের ভবিষ্যৎবাণীর সেই অংশ। স্বর্গদূত আদেশ দিলেন, কিন্তু তুমি হ্যাঁ দানিয়েল বাক্যগুলো গোপন রাখো এবং গ্রন্থটিকে সিলমোহর করো শেষ সময় পর্যন্ত। দানিয়েল 12:4। প্রেরিতদের কার্যাবলী 1825।
দানিয়েলের ভবিষ্যৎবাণীর শেষকালের সাথে সম্পর্কিত অংশ হল 40 নম্বর পদ। এটি কেবল 40 নম্বর পদ নয়, এটি 40 নম্বর পদের সেই অংশ যা 1929 সালে শেষ সময় শুরু হওয়ার পরবর্তী সময়কে নির্দেশ করে এবং 41 নম্বর পদের রবিবারের আইনের পূর্ববর্তী। পদটির ভেতরেই যার কোনো উল্লেখ নেই এমন 40 নম্বর পদের ইতিহাসই হল শেষকালের সাথে সম্পর্কিত সেই ভবিষ্যৎবাণীর অংশ যা মোহর দেওয়া ছিল এবং যা 2023 সালের জুলাই থেকে দেখতে ও শুনতে বেছে নেয় তাদের জন্য উন্মোচিত হয়ে আসছে।
40 নম্বর পদে 1979 সালে সোভিয়েট ইউনিয়নের পতনের পর থেকে 41 নম্বর পদের রবিবারের আইন পর্যন্ত যে ইতিহাস তার কিছুই লিপিবদ্ধ নেই, তবে এটি এমন এক ভবিষ্যৎবাণীমূলক ভিত্তি প্রদান করে যার ওপর অন্যান্য ভবিষ্যৎবাণীর ধারাগুলি স্থাপিত হবে। যারা দেখতে ও শুনতে রাজি নন যে পংক্তি পর পংক্তি পদ্ধতি অন্তিম বর্ষণের পদ্ধতি, তারা 40 নম্বর পদের গোপন ইতিহাস দেখার ক্ষমতা রাখেন না, আর সেই ইতিহাসই হল যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য, যেটি ব্যাখ্যা করতে গাব্রিয়েল, জোহন ও দানিয়েলের কাছে এসেছিলেন।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
বিরিয়ায় পৌল আবার তার কাজ শুরু করলেন। খ্রিস্টের সুসমাচার প্রচার করার জন্য ইহুদিদের উপাসনালয়ে গিয়ে তিনি তাদের সম্পর্কে বলেন, এরা থেসালোনিকার লোকদের চেয়ে অধিক মহৎ ছিল, কারণ তারা প্রস্তুত চিত্তে বাক্য গ্রহণ করেছিল এবং প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করে দেখত যে সেই বিষয়গুলো সত্য কিনা, তাই তাদের মধ্যে অনেকে বিশ্বাস করল। তদুপরি গ্রিক সম্মানিত নারীদের মধ্যে যেমন অনেকেই, তেমনি পুরুষদের মধ্যেও কম ছিল না। সত্যের উপস্থাপনার সময় যারা আন্তরিকভাবে সঠিক হতে চান তারা পবিত্র শাস্ত্রের অধ্যবসায়ী অনুসন্ধানে জাগ্রত হবেন। এর ফলে এমন ফল হবে যেমনটি বেরিয়ায় প্রেরিতদের পরিশ্রমের সঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু আজ যারা সত্য প্রচার করেন তারা অনেকের মুখোমুখি হন যারা বেরিয়ানদের সম্পূর্ণ বিপরীত। তাদের সামনে যে মতবাদ উপস্থাপন করা হয় তা তারা খণ্ডন করতে পারে না, তবু এর সমর্থনে দেওয়া প্রমাণ পরীক্ষা করতে চরম অনীহা দেখায় এবং ধরে নেয় যে এটি সত্য হলেও তারা তা সেভাবে গ্রহণ করল কিনা তা বড় কোনো বিষয় নয়। তারা মনে করে তাদের পুরনো বিশ্বাস ও রীতিনীতি তাদের জন্য যথেষ্ট, কিন্তু প্রভু, যিনি তার দূতদেরকে বার্তা নিয়ে বিশ্বে পাঠিয়েছেন, তার দাসদের কথাকে তারা যেভাবে গ্রহণ করে তার জন্য তিনি মানুষদের দায়ী করবেন। ঈশ্বর তাদের কাছে যে আলো উপস্থাপিত হয়েছে তারা তা স্পষ্ট বুঝুক বা না বুঝুক সেই আলো অনুযায়ী সবার বিচার করবেন। বেরিয়ানদের মতোই অনুসন্ধান করা তাদের কর্তব্য। নবী হোশিয়ার মাধ্যমে প্রভু বলেন, জ্ঞান না থাকার কারণে আমার লোক ধ্বংস হচ্ছে, তুমি যেহেতু জ্ঞান প্রত্যাখ্যান করেছ আমিও তোমাকে প্রত্যাখ্যান করব। বেরিয়ানদের মন পূর্বাগ্রহ দ্বারা সংকুচিত ছিল না এবং তারা প্রেরিতদের প্রচারিত সত্যগুলো অনুসন্ধান ও গ্রহণ করতে ইচ্ছুক ছিল। যদি আমাদের সময়ের মানুষ প্রতিদিন শাস্ত্র অনুসন্ধান করা এবং তাদের কাছে পৌঁছে দেওয়া বার্তাগুলোকে সেখানে যা লিপিবদ্ধ আছে তার সঙ্গে তুলনা করা এই বিষয়ে মহৎ বেরিয়ানদের উদাহরণ অনুসরণ করত, তবে আজ যেখানে একজন আছে সেখানে ঈশ্বরের আইনের প্রতি বিশ্বস্ত হাজার হাজার মানুষ থাকত। কিন্তু অনেকে যারা ঈশ্বরকে ভালোবাসার দাবি করে ভ্রান্তি থেকে সত্যে পরিবর্তিত হতে কোনো ইচ্ছাই রাখে না এবং তারা শেষ দিনের মনোরম কল্পকথাগুলোর সঙ্গে লেগে থাকে। ভ্রান্তি মনকে অন্ধ করে এবং ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, কিন্তু সত্য মনকে আলোকিত করে এবং আত্মাকে জীবন দেয়। পলের জীবনের রেখাচিত্র আশোসাশি আঠারাশি।